ইবাদতের শিক্ষক ঈসা রুহুল্লাহ বলেছেন, তোমার বাতিনি পিতার কাছে ইবাদত করো। এর দ্বারা তিনি আমাদের বোঝাতে চেয়েছেন যে চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাওয়া না গেলেও ইমানের চোখ দিয়ে তাকে দেখতে পাওয়া সম্ভব। যেসব ইবাদতকারী জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে মসিহের রুহের পরিচালনা শক্তির কাছে আত্মসমর্পণ করেছেন, তেমন প্রত্যেকের হৃদয়ে আল্লাহ পাকের নূর কিরণ দিচ্ছে এবং মসিহের রুহ তাকে আল্লাহ পাকের অতি নিকটে আনয়ন করেছেন। গোপন স্থান কিংবা রুদ্ধতার কক্ষ কিংবা বস্তু জগৎ থেকে বিচ্ছিন্নতা, এসব হচ্ছে নির্জন প্রশান্ত ইবাদতগাহের শর্ত, যেখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণতা ও তাঁর পিতৃসুলভ মহাব্বতের সান্নিধ্যের মাঝে আমরা গভীরভাবে ধ্যান করতে পারি।
আমি আসল আঙ্গুর গাছ, তোমরা আমার ডালপালা।
আমি আসল আঙ্গুর গাছ, তোমরা আমার ডালপালা।
আমার নিকট আসলে তোদের জুড়া বেজালা। আমি আসল আঙ্গুর গাছ, তোমরা আমার ডালপালা।
আমি আসল আঙ্গুর গাছ, তোমরা আমার ডালপালা।
প্রার্থনা জবাব কিভাবে পাওয়া যায়? সাইয়েদানা ঈসা রুহুল্লাহ বলেছেন, যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলি তোমাদের অন্তরে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা তাহাই চাহিও, তোমাদের জন্য তাহাই করা হইবে। ইউহন্না বর্ণিত এঞ্জিল 15:7। রসুল ইউহন্না বলেছেন, আমাদের অন্তর যদি আমাদের দোষী না করে, তবে খোদার সামনে আমাদের সাহস থাকিবে, তাহার ফলে আমরা যাহা কিছু চাহিব তাহা তাহার নিকট হইতে পাইব, কারণ তিনি যে সমস্ত হুকুম দিয়াছেন সেইগুলি আমরা পালন করি এবং তিনি যে সমস্ত কাজে সন্তুষ্ট হন আমরা তাহাই করি। তাহার হুকুম এই, আমরা যেন তাহার পুত্র ঈসা মসিহের উপর ইমান আনি এবং একজন অন্যজনকে মহাব্বত করি। এই হুকুমই তিনি আমাদের দিয়াছেন। প্রথম ইউহন্না 3:21-23। জগতে যে কোনো মধ্যস্থকারী ক্ষমতা ও প্রভাব তার ব্যক্তিত্বের উপর এবং যার সঙ্গে মধ্যস্থতা করছেন তার সঙ্গে মধ্যস্থতাকারী সম্পর্কের উপর নির্ভরশীল। সুতরাং আল্লাহ পাকের তরফ থেকে প্রার্থনার জবাব পাওয়া ঈসা কালেমাতুল্লাহর ব্যক্তিসত্তার উপরে নির্ভর করে, কেননা তিনিই একমাত্র মধ্যস্থতাকারী এবং আমাদের পক্ষে তার মধ্যস্থতা শর্ত হচ্ছে তাহার মধ্যে থাকো এবং তাহার কালাম আমাদের মধ্যে থাকে। ঈসা মসিহ আঙ্গুর গাছে দৃষ্টান্তের দ্বারা এ থাকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি সেখানে বলেছেন, আমি আসল আঙ্গুর গাছ আর আমার পিতা হেফাজতকারী। আমার যে সমস্ত ডালে ফল দেয় না সেইগুলি তিনি কাটিয়া ফেলেন, আর যে সমস্ত ডালে ফল ধরে সেইগুলি তিনি ছাটিয়া পরিষ্কার করেন, যেন আরও অনেক ফল ধরিতে পারে। আমি যে কথা তোমাদের বলিয়াছি তাহার জন্য তোমরা আগেই পাক পবিত্র হইয়াছ। আমার মধ্যে থাকো আর আমিও তোমাদের অন্তরে থাকিব। আঙ্গুর গাছে যুক্ত না থাকিলে যেমন ডাল নিজে নিজে ফল ধরাইতে পারে না, তেমনি আমার মধ্যে না থাকিলে তোমরাও নিজে নিজে ফল ধরাইতে পারো না। আমি আঙ্গুর গাছ আর তোমরা তাহার ডালপালা। যদি কেহ আমার মধ্যে থাকে এবং আমি তাহার মধ্যে থাকি, তবে তাহার জীবনে অনেক ফল ধরে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করিতে পারো না। ইউহন্না বর্ণিত এঞ্জিল 15:1-5। ইমানদারগণ, মসিহের শাখা, মসিহ প্রকৃত আঙ্গুরলতা এবং তাতে অবস্থিত শাখাদের পক্ষেই কেবল প্রার্থনার জবাব দেয়া সম্ভব। বস্তুত প্রত্যেক ইমানদারের কাছ থেকে আশা করা হয় যে তিনি মসিহের মধ্যে স্থির থাকবেন, তাঁর আহকাম পালন করবেন এবং মন প্রাণ দিয়ে তাঁর অনুগত হয়ে চলবেন। তখনই পূর্ণ দিনদারির সঙ্গে তিনি মোনাজাত করতে পারবেন এবং আল্লাহ তাঁর বিনীত প্রার্থনা কবুল করবেন। কেহ কেহ আঙ্গুর গাছের সঙ্গে যুক্ত শাখার সুখী জীবন অর্জন করতে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু আঙ্গুর গাছে দৃষ্টান্তে যেসব গুরুত্বপূর্ণ কথা ব্যবহৃত হয়েছে সেদিকে তাদের মনোযোগী হতে হবে। খোদাবন ঈসা মসীহ সেখানে বলেছেন, আমি আসল আঙ্গুর গাছ এবং আমার পিতা হেফাজতকারী, আর তোমরা তাহার ডালপালা। এর থেকে বোঝা যায় যে আমাদের জন্য রয়েছেন বেহেশতি মর্যাদায় পূর্ণ একজন গৌরবোজ্জ্বল পুত্র এবং রয়েছেন পিতা, যিনি নিগাবানি করছেন প্রতিটি শাখার যথাযথ বৃদ্ধির দিকে। যদি অবহেলার কারণে বেহেশতি বৃদ্ধি প্রতিহত হয় এবং ফলোৎপাদনের শক্তি খর্ব হয়, তাহলে তদারককারী আমাদের কেটে ছেটে পরিষ্কার করবার জন্য ছুরি হাতে প্রস্তুত রয়েছেন। কিতাবুল মুকাদ্দাসে অর্থাৎ তাওরাত, জবুর, ইনজিল, এ সমস্ত কিতাবে হজরত ইব্রাহিম, হজরত মুসা ও হজরত ইলিয়াসের জীবন মারফত প্রার্থনা শক্তির বিষয়ে অনেক দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে এবং তাদের জীবনে ফলোৎপাদন শক্তির বিবরণ দেয়া হয়েছে। এসব বিবেচনা করলে আমরা দেখতে পাই, বিশেষ আসমানে অধিকার ও রহমত লাভের আগে তারা আল্লাহর দেওয়া নিয়ম নিষ্ঠা সানন্দে ও আন্তরিকভাবে মেনে নিয়েছিলেন এবং শয়তানের কর্তৃত্বে জগৎ থেকে পৃথক হয়ে আল্লাহর আহকাম পালন করেছিলেন। অতএব প্রিয় শ্রোতা, এবাদতকারী হিসেবে আপনি যদি এসব বিশেষ অধিকার অর্জন করতে চান, তাহলে বেহেশতি হেফাজতকারীর কাছে সমর্পিত হন। আপনার জীবনের অপ্রয়োজনীয় ডালপালা তিনি ছেঁটে ফেলবেন। ভয় পাবেন না, কেননা যে ছুরি তিনি ব্যবহার করবেন তা হচ্ছে আল্লাহর কালাম, কালেমাতুল্লাহ। এবং ঈসা কালেমাতুল্লাহ বলেছেন, যেসব কালাম আমি তোমাদের কাছে উচ্চারণ করেছি তার দ্বারা ইতিমধ্যেই তোমরা পবিত্র হয়েছ। মসীহের মধ্যস্থতার মোনাজাত অনুযায়ী, তোমার সত্যে তাদেরকে পবিত্র করো, তোমার কালামই সত্য। ফলপ্রদ প্রার্থনার রহস্য কি? সাইয়েদনা ঈসা মসীহ তার সাহাবিদের বলেছিলেন, খোদার উপর বিশ্বাস রাখো, আমি তোমাদের সত্যই বলিতেছি, যদি কেহ অন্তরে কোনো সন্দেহ না রাখিয়া এই পাহাড়টাকে বলে উঠিয়া সাগরে গিয়া পড়ো, আর বিশ্বাস করে যে সে যাহা বলিল তাহাই হইবে, তবে তাহার জন্য তাহাই করা হইবে, সেই জন্য আমি তোমাদের বলিতেছি, মোনাজাতের মধ্যে তোমরা যাহা কিছু চাও বিশ্বাস করিও, তোমরা তাহা পাইয়াছ আর তোমাদের জন্য তাহাই হইবে। মার্ক বর্ণিত ইনজিল 11:23-24। এই কুদরতি কালাম আমাদের নিশ্চয়তা দিয়ে বলছে যে ফলপ্রদ প্রার্থনার রহস্য হচ্ছে ইমান। সত্য ইমান আল্লাহর আরশকে পর্যন্ত নাড়া দেয়। প্রার্থনার জন্য খোদাবান আমাদেরকে দুটি মৌলিক উপাদান প্রদান করেছেন, একটি হল হৃদয়ের আকাঙ্ক্ষা এবং অন্যটি ইমান। হৃদয়ের আকাঙ্ক্ষা, জিরমীয় নবীর মাধ্যমে আল্লাহ পাক বলেছেন, যখন তোমরা সর্বান্তকরণে আমার খোঁজ করিবে তখন তোমরা আমাকে খোঁজ করিয়া পাইবে। জিরমীয় 29:13। হৃদয়ের আকাঙ্ক্ষায় প্রার্থনার প্রাণ শক্তি। সেই আকাঙ্ক্ষা দুর্বল হলে প্রার্থনাও দুর্বল হতে বাধ্য। কোনো ইমানদার ব্যক্তি আত্মিক বৃদ্ধির জন্য খাঁটি আকাঙ্ক্ষার অধিকারী হয়েও যদি অন্যদিকে জাগতিক আকাঙ্ক্ষাকে প্রথম স্থান দেন, তাহলে তিনি নিজের প্রার্থনার মধ্যে প্রাণশক্তি পেতে পারেন না, কারণ প্রকৃতপক্ষে তিনি আল্লাহর হুকুম পালন করছেন না, যেখানে কিনা বলা হয়েছে, তোমরা প্রথমে খোদার রাজ্যের বিষয়ে ও তাঁহার ইচ্ছা মতো চলিবার জন্য ব্যস্ত হও, তাহা হইলে ওই সমস্ত জিনিসও তোমরা পাইবে। মথি বর্ণিত ইনজিল 6:33। শ্রোতা বন্ধুরা, এখন আমরা ইমান এ প্রসঙ্গে আলাপ করি। মোনাজাতের মধ্যে তোমরা যাহা কিছু চাও বিশ্বাস করিও, তোমরা তাহা পাইয়াছ। বিশ্বাস অর্থ ইমান। ইমানের দ্বারাই আমরা আল্লাহকে জানি, ইমানের দ্বারাই আমরা ঈসা রুহুল্লাহকে গ্রহণ করি, ইমানের মধ্যেই আমরা বিজয়দীপ্ত জীবন যাপন করি। ঠিক সেভাবে ইমানের মধ্যেই আমাদের সালাত ও মুনাজাতের প্রাণশক্তি নিহিত। সুতরাং নতুন করে আমাদের জানা দরকার যে ইমান কি, ইমানের মধ্যে জীবনযাপন বলতে কি বোঝায় এবং ইমানের মধ্যে মুনাজাতের প্রাণশক্তি নিহিত কথাটার অর্থ কি। ইমানের জোরে পর্বতকে স্থানান্তরিত করা সম্ভব। পর্বতকে স্থানান্তরিত করা অর্থ অসাধ্য সাধন করা। প্রত্যেক যুগের প্রত্যেক বংশের লোককে আল্লাহ পাক ইমান দান করে থাকেন। খোদাবন্দ বলেছেন, আল্লাহর উপর ইমান রাখো। এ ইমানের জোরে তৎকালীন মসিহী ইমানদারেরা অনেক অলৌকিক কাজ করেছেন, দুরারোগ্য ব্যাধি নিরাময় করেছেন, ভূত তাড়িয়েছেন, এবং তাদের এ কাজগুলি ছিল পর্বত স্থানান্তরের মতো। যে প্রার্থনা ও মধ্যস্থতার জীবনে আনন্দ, শক্তি ও রহমতের ফল্গুধারা প্রবাহিত, আমরা যদি সে জীবন পেতে চাই তাহলে ইমান কি জিনিস তা অবশ্যই নতুন করে বুঝতে হবে। কারণ ইমানের মধ্যে থাকে আল্লাহর জিকির, এবং তাঁর কালামের উপর নির্ভর করেই মানুষ ইমান গ্রহণ করতে শেখে। আল্লাহর দিক থেকে মোনাজাতের জবাব চোখে না দেখেই তা মেনে নেয়া শেখায় যে শক্তি, তাই ইমানের শক্তি। ইমান অদৃশ্য বস্তুকে দেখতে পায়। কথাটা শুনতে অদ্ভুত লাগতে পারে বটে, কিন্তু সেটাই প্রার্থনার মৌল বিষয়। বেহেশতি রহমত যে আছে, মোনাজাতে জবাব যে আল্লাহ দেন, চোখে তা দেখতে পাবার আগেই রুহানিভাবে বুঝতে পারা যায়। ইমানের দ্বারাই এ কাজ সম্পন্ন ও সম্ভবপর হয়। যে প্রাণ আল্লাহর কাছ থেকে মোনাজাতে জবাব খোঁজ করে থাকে, তাকে এ আশ্বাস দেয়া হয় যে যা সে চায় ঈসা মসীহের কালাম অনুযায়ী তা তাকে দেয়া হবে, এবং তার সে কালাম হচ্ছে, চাও তোমাদের দেওয়া হইবে, খোঁজ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খোলা হইবে। মথি বর্ণিত ইনজিল 7:7। ঈসা মসীহ বলেছেন, মোনাজাতে তোমরা যা কিছু চাও একিন রাখো যে তা পেয়েছ এবং তোমরা তা পাবে। এ প্রতিজ্ঞা তিনি ভক্তের জন্য করেছেন। একিন দিলে পরিচালিত মোনাজাত বেহেশতি পিতা শোনেন এবং অবশ্যই তার জবাব দেন। প্রিয় শ্রোতা, আপনি ইমানের সঙ্গে আরম্ভ করুন। প্রথম দিকে তা যতই দুর্বল হোক, নিরুৎসাহের কিছু নেই। প্রার্থনার এ নতুন জীবনের পথে এগিয়ে আসুন, তাহলে আপনি যে মসিহের মধ্যে রহমত অর্জন করতে পেরেছেন সে নিশ্চয়তা আপনি লাভ করবেন। এ রহমতই ক্রমে ক্রমে আপনাকে সালাত ও মোনাজাতের উপর আস্থাশীল করে তুলবে। পাক রুহ আপনার হৃদয়ের মধ্যে কাজ করবেন, এ প্রত্যাশা পোষণ করুন। আল্লাহ তো নিজেই বলেছেন, আর তাহাদের ডাকিবার পূর্বে আমি জবাব দিব, তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনিব। ঈসায়া 65:24। এবং তিনি যেমনটি বলেছেন নিশ্চয় তেমনই করবেন। কে আমাদের প্রার্থনা পরিচালনা করেন? রোমিওদের উদ্দেশ্যে লিখিত হযরত পৌলের পত্রে দেখতে পাই, আমাদের দুর্বলতায় পাক রুহ আমাদের সাহায্য করেন। কি বলিয়া মোনাজাত করা উচিত তা আমরা জানি না, কিন্তু যাহা ভাষায় প্রকাশ করা যায় না সেই রকম আকুলতার সহিত পাক রুহ নিজেই আমাদের হইয়া অনুরোধ করেন। রোমিও 8:26। ইফিসীয়দের কাছে লেখা পত্রেও আমরা পড়ি, পাক রুহের দ্বারা পরিচালিত হইয়া মনে প্রাণে সবসময় মোনাজাত কর। সজাগ থাকিয়া খোদা সমস্ত লোকের জন্য সব সময় মোনাজাত করিতে থাক। ইফিসীয় 6:18। পাক রুহ হচ্ছেন প্রার্থনা, রহমত ও বিনতির রুহ, যা ইমানদার বান্দার হৃদয়ে ঢেলে দেয়া হয়। ইনজিল শরীফের সাক্ষ্য হচ্ছে, তিনি অর্থাৎ পাক রুহ আল্লাহ পাকের ইচ্ছায় পবিত্র ব্যক্তিদের জন্য রুহে ও সত্যে মধ্যস্থতা করে থাকেন। রোমিও ৮ অধ্যায় ২৭ আয়াত। বস্তুত আমাদের মধ্যে পাক রুহের বিকাশই হচ্ছে প্রার্থনার বহিঃপ্রকাশ। তার জন্য অপেক্ষা করুন, তার উপর নির্ভর করুন এবং তার উপর ইমান আনুন। পাক রুহের পরিচালন ক্ষমতার উপর নির্ভরতার অভাব ঘটলে মোনাজাতে আসে হতাশা ও ব্যর্থতা। আমরা যে পাক রুহের শক্তিতে কত বেশি পরিপূর্ণ হতে পেরেছি তারই উপর নির্ভর করে সঠিক ও ফলপ্রদ মোনাজাত। প্রার্থনা কার নামে? ঈসা রুহুল্লাহ বলেছেন, তোমরা আমার নামে যাহা কিছু চাহিবে তাহা আমি করিব, যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়া প্রকাশিত হয়। আমার নামে যদি আমার নিকট কিছু চাও তবে আমি তাহা করিব। ইউহন্না বর্ণিত ইনজিল ১৪ অধ্যায় ১৩ থেকে ১৪ আয়াত। মসি চান আমরা যেন তার নামে শক্তির উপর চূড়ান্তভাবে বিশ্বাস স্থাপন করি, তাঁরই কাছে সিজদায় জানুনত হবে এবং তার নামে করা সমস্ত মোনাজাতের জবাব দেয়া হবে। মসিহের নামে মোনাজাতের অর্থ এ নয় যে মোনাজাতের শুরুতে ও শেষে তার নাম উচ্চারণ করলেই হল, বরং তার অর্থ মসিহের রুহানি শক্তিতে এবং তার পূর্ণ সত্তা ও ব্যক্তিসত্তায় মোনাজাত করতে হবে এবং তা অবশ্যই উপলব্ধি করতে হবে। যদি তুমি আমার নামে কিছু চাও তবে আমি তা সাধন করব। এ কালামের অর্থ পিতার কাছে কোনো মোনাজাত করা হলে মসিহ নিজের নামে ও নিজের ক্ষমতায় তার জবাব দেবেন। ইমানদারেরা মসিহের নামে মোনাজাত করেন এবং মসিহ পিতার নামে কর্মসাধন করে থাকেন। বস্তুত কোনো ব্যক্তি যখন ইমান স্থাপন করেন তখন প্রথমে তিনি মসিহের উপযুক্ততা ও তার মধ্যস্থতার ক্ষমতার বিষয় চিন্তা করেন এবং ইমানের ভিত্তিও সেটাই। এরপর যখন তিনি মসিহের রহমত ও জ্ঞানে বৃদ্ধি প্রাপ্ত হতে থাকেন তখন মসিহের সঙ্গে তার গভীর সম্মিলন ঘটে, ফলে তিনি জানতে পারেন যে মসিহের নামে ইবাদতের অর্থ মসিহের রুহানি অস্তিত্বে ইবাদত। অন্য কথায় মসিহের সঙ্গে সম্মিলনের ফলে আমাদের মধ্যে মসিহের চরিত্রের প্রবাহ ঘটে, ফলে আমরা তখন ইবাদতের শক্তি অর্জন করে থাকি। তিনি বলেছেন, যদি তোমরা আমার মধ্যে থাকো এবং আমার কালাম তোমাদের মধ্যে থাকে তবে তোমরা যাহা ইচ্ছা চাও এবং সে সকল তোমাদিগকে দেওয়া হইবে। এর অর্থ যে ইমানদারের হৃদয়ে মসিহ বাস করেন তিনি মসিহের নামের অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করতে পারেন। এতে আশ্চর্যান্বিত হবার কিছুই নাই, কেননা মসিহ আমাদের শিক্ষা দিয়েছেন যে ইবাদত কি, তাঁর নামে মোনাজাতের অর্থ কি, কেমন করে প্রার্থনা কায়েম করতে হয় এবং তার সঙ্গে সম্মিলন ঘটিয়ে কিভাবে ইবাদত করা যায়। কে আমাদের অধিবক্তা, কেমন করে প্রার্থনা কায়েম করতে হয় মসিহ আমাদের তা শিক্ষা দিয়েছেন। তার বেহেশতি কালামের দ্বারা তার নামে প্রার্থনা ইবাদত বা মোনাজাতের কি উদ্দেশ্য আমরা তা বুঝতে পেরেছি। কিন্তু আমাদের পক্ষে অধিবক্তা বা মধ্যস্থতাকারী হিসেবে মসিহের ভূমিকার বিষয় এখন জানতে হবে। মসিহ তার সাহাবিদের কাছে যে মধ্যস্থতার মোনাজাত দিয়ে নিজের বিদায়ী খুতবা শেষ করেন তার দ্বারা তিনি নিজের সমস্ত অতীত কর্মকে মোহরাঙ্কিত করে দেন। তারপর তিনি নিজের জন্য মধ্যস্থতা করেন এ বলে, আমি তাহাদের জন্য মোনাজাত করি তোমার নামের খাতিরে, তাহাদিওকে হেফাজত করো, তোমার সত্যে তাহাদিওকে পাক পবিত্র করো। নিঃসন্দেহে এ মোনাজাত বেহেশতে তাঁর মধ্যস্থতার একটি নমুনা। এ সত্যে অনুপ্রাণিত হয়ে রসুল পৌল বলেছেন, এই জন্য যাহারা তাহার মধ্য দিয়া খোদার নিকট আসে তাহাদের তিনি সম্পূর্ণভাবে উদ্ধার করিতে পারেন, কেননা তাহাদের পক্ষে অনুরোধ করিবার জন্য তিনি সব সময় জীবিত আছেন। ইব্রানি ৭ অধ্যায় পঁচিশ আয়াত। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে অদ্যাবধি তিনি বেহেশতে বসে আমাদের নাজাতের জন্য অনবরত কাজ করছেন, যেমন তিনি দুনিয়াতে অবস্থানকালেও আল্লাহর সঙ্গে অবিরত সহভাগিতায় আমাদের জন্য প্রত্যক্ষভাবে সুপারিশ করতেন। মসিহের মধ্যে স্থিত প্রত্যেকটি রহমতের কাজ সর্বদা তাঁর সাফায়েতের দ্বারা অগ্রবর্তী হয় এবং আমাদের উপর বেহেশতি নামাঙ্কিত প্রত্যেক আসমানি বরকত মসিহের সুপারিশ ও সাফায়েতের মাধ্যমে আসে। সন্দেহাতীতভাবে বলা যায় যে মসিহের সাফায়েত এসেছে তাঁর দেয়া কাফফারা ও সে কাফফারার গৌরবের ফল হিসেবে। মানব জাতির নাজাতের জন্য তিনি যে নিজেকে মুক্তিপণ হিসেবে কোরবানি দেন, তার একটি মাত্র উদ্দেশ্য ছিল তাদের নাজাতের দ্বারা আল্লাহর গৌরব প্রতিষ্ঠা, এবং মসিহের সাফায়েতের দ্বারাই সে উদ্দেশ্য বাস্তবায়িত হয়। এভাবে পাপীর পরিত্রাণ আল্লাহকে মহিমান্বিত করে। বিপরীত ক্রমে নাজাতপ্রাপ্ত ব্যক্তি নিজের নাজাতের মাধ্যমে আল্লাহর মহিমার শুকুর গুজারির উপায় বা ধন্যবাদের কারণ হয়ে ওঠে। গ্রহণযোগ্য প্রার্থনার শর্ত কি কি? কবুল হওয়ার যোগ্য প্রার্থনার কয়েকটি শর্ত থাকবে, অন্যথায় প্রার্থনা মূল্যহীন হয়ে পড়বে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত হল, প্রথমত, প্রার্থনা অবশ্যই আন্তরিকভাবে হতে হবে। আল্লাহ হৃদয়ের খোঁজ করেন এবং শব্দের আড়ম্বর বা বাহ্যিক চেহারার জৌলসের তাঁর কোনো প্রয়োজন নেই। যে মোনাজাত হৃদয় থেকে আসে না, আল্লাহকে তা খুশি করতে পারে না এবং তিনি তা কবুলও করেন না। দ্বিতীয়ত, প্রার্থনা অবশ্যই ইজ্জতের সঙ্গে সম্পাদিত হতে হবে এবং আল্লাহর সীমাহীন মহিমা, পবিত্রতা, প্রজ্ঞা ও ক্ষমতার সঙ্গে তা সঙ্গতিপূর্ণ হতে হবে। প্রত্যেক সত্য ধর্মের প্রথম ও প্রধান নীতি আল্লাহর সন্তুষ্টি বিধান করা। তাই যারাই আল্লাহকে জানেন, তাঁর পাক নামের মহিমার জয়গান করেন, আসমানি ফেরেশতাদের মতো পবিত্রতা সহকারে তাঁকে সিজদা দেন, তাদের এমন কোনো কথা বা বিষয় নিয়ে তাঁর দরবারে হাজির হওয়া উচিত নয় যাতে করে তাঁর সম্মান ও গৌরবের বিঘ্ন ঘটে। তৃতীয়ত, প্রার্থনা অবশ্যই বিনয় ও হেয়তার সঙ্গে সম্পাদিত হতে হবে। মনে রাখতে হবে যে নাপাকি, ফাসাদ ও গুনাহের জন্য আমরা আল্লাহর কবুলিয়াত লাভের অযোগ্য। সেজন্য আমাদের অবশ্যই ঈশায়া নবীর দৃষ্টান্ত অনুসরণ করতে হবে, যেখানে তিনি বলেছেন, ধিক আমাকে, কেননা জিল্লতের ভাগিদার আমি, নাপাক জিওবার অধিকারী আমি। চতুর্থত, প্রার্থনা অবশ্যই আল্লাহর হুজুরে সম্পূর্ণ আত্মসমর্পণের চেতনা সম্পন্ন হতে হবে। অনুরূপ আত্মসমর্পণকারী ব্যক্তি যে আরজি রাখুন না কেন, তিনি যেন বলেন, খোদাবন্দ, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সাধিত হোক। নিরুপায় একটি শিশুর সর্ববিধ চাহিদার জন্য তার জাগতিক পিতার উপর নির্ভর করতে হয়, তাহলে সর্বশক্তিমান আসমানি পিতার কাছে আমাদের আরও কত বেশি আত্মসমর্পণ করা দরকার, কেননা তিনি একমাত্র জানেন আমাদের জন্য কোনটা ভালো। পঞ্চমত, প্রার্থনা অবশ্যই ইমানের রসে জারিত হতে হবে, কারণ ইমানে পূর্ণ প্রার্থনায় কেবল আল্লাহর হুজুরে ফলপ্রসূ হয়। কোনো সন্দেহবাদী ব্যক্তি আল্লাহর কাছ থেকে কিছুই পেতে পারে না। মোনাজাতকারীকে অবশ্যই পাক্কা একিন ও আকিদা রাখতে হবে যে আল্লাহ অস্তিত্বশীল, আল্লাহ মোনাজাত শুনতে ও তার জবাব দিতে সক্ষম, আল্লাহ জবাব দিতে ভালোবাসেন, আল্লাহ নিশ্চয় জবাব দেবেন যদি আমাদের মোনাজাত তাঁর অভিপ্রায় অনুসারী ও আমাদের জন্য কল্যাণকর হয়। ষষ্ঠত, প্রার্থনাকারীকে অবশ্যই আল্লাহর গৌরব তুলে ধরতে হবে। নিজের গৌরব নয়, কিংবা লোলুপতা বশত নিজের কোনো উচ্চাভিলাষ নয়। সপ্তমত, প্রার্থনা মসিহের নামে হতে হবে, কেননা পাক কালাম মোতাবেক তিনি একমাত্র মধ্যস্থতাকারী ও সাফায়াতকারী। অষ্টমত, প্রার্থনা অবশ্যই আল্লাহ পাকের উদ্দেশ্য ও সত্য অনুযায়ী হতে হবে। শ্রোতা বন্ধুরা, এখন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যে বাধ্যতামূলকভাবে কত ওয়াক্ত সালাত নির্ধারিত হয়েছে। হ্যাঁ, ইহুদিদের ধর্মশাস্ত্র অনুযায়ী রোজ 3 ওয়াক্তের বেশি প্রার্থনা নিষিদ্ধ। মনে হচ্ছে ঘণ্টায় ঘণ্টায় মানুষের প্রার্থনার প্রতি মনোযোগী হতে গিয়ে আল্লাহ যেন ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু আল্লাহ থেকে আগত মসিহ শিক্ষা দিয়েছেন যে সর্বদাই ইবাদত বন্দেগি করা উচিত এবং কখনই নিরুৎসাহিত হওয়া উচিত নয়। লুক বর্ণিত ইনজিল 18:1। অবশ্য তার কথার অর্থ এ নয় যে আমাদের প্রত্যহ 24 ঘণ্টায় সিজদায় পড়ে থাকতে হবে, বরং তার অর্থ প্রার্থনায় আমরা কখনো যেন ক্লান্তি বোধ না করি। দৈনিক কতবার প্রার্থনা করতে হবে এ প্রশ্নে কিতাবুল মুকাদ্দাসে নির্দিষ্ট করে কিছু বলে দেওয়া হয়নি, তবে মহান ইবাদতকারীদের দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। দানিয়েল নবী সকাল, দুপুর ও সন্ধ্যায় প্রার্থনা করতেন। দাউদ নবী বলেছেন, আমি দিনে 7 ওয়াক্ত তোমার হামদ করি তোমার দিনদারির আহকামের জন্য। জবুর 119:164। ইনজিল শরীফে দেখা যায় যে ঈসা রুহুল্লাহ অতি প্রত্যুষে ঘুম থেকে জাগতেন এবং কোন নির্জন স্থানে গিয়ে ইবাদত করতেন। মার্ক 1:35। কিতাবুল মুকাদ্দাসের আওতা বহির্ভূত ইবাদতকারীদের জীবনের দিকে তাকালে দেখতে পাই দিনের কাজকর্ম শুরু হবার অনেক আগে প্রত্যুষকালকে তাঁরা ইবাদতের জন্য শ্রেষ্ঠ সময় বলে মনে করতেন। ওই সময় যথার্থ ভালো সময়, কারণ তখন আমাদের রুহ সজাগ ও চাঙ্গা থাকে। আমাদের সময়ের শ্রেষ্ঠ ফলটুকু খোদাবন্দের কাছে তুলে দেয়া সবসময়ই ভালো। একজন ধার্মিক ব্যক্তি বলেছেন, প্রাতকাল দিবসের দ্বার, ইবাদতের তরে সেই দ্বার উন্মুক্ত রাখা শ্রেয়। অন্য একজন বলেছেন, প্রাতকাল রজ্জু সম, যা আমাদের নিত্য কর্মধারাকে বেঁধে রাখে, তাই সেই রজ্জুকে প্রার্থনা দিয়ে শক্ত রাখা উত্তম। ইনজিল শরীফের ধর্মবিশ্বাস প্রার্থনাকে নির্দিষ্ট কোনো সময়ের বন্ধনে আবদ্ধ রাখেনি, বরং অন্তরের আগ্রহের উপর ছেড়ে দিয়েছে। যার হৃদয় আল্লাহ পাকের সঙ্গে যুক্ত, তিনি এবাদতে কখনো ক্লান্ত হন না। তার মোনাজাতে আল্লাহর শুকুর গুজারির একটি শব্দ না থাকতে পারে, তবু তাঁরই গৌরব গানে তা মুখর। আল্লাহর কালাম থেকে যতটুকু বোঝা যায়, এবাদত হচ্ছে একটি হালত বা প্রয়োজনের একটি অবস্থা, আচার বা ক্রিয়ার বহিঃপ্রকাশ নয়। এতে কথার চেয়ে বেশি থাকবে মহাব্বতে নিমগ্ন হয়ে আল্লাহর সঙ্গে আত্মীয়তা। সত্য বটে যে মসি তাঁর সাহাবিদের কাছে প্রাণবন্ত প্রার্থনার ধাঁচ তুলে ধরেছেন, কিন্তু এমন কোনো ছাঁচ দিয়ে যাননি যার মধ্যে ঢেলে দিয়ে প্রার্থনাকে একটা শক্ত আকৃতি দেয়া যায়। তিনি একে এমন একটি সূচনা বিন্দু করতে চেয়েছেন যা অঙ্কুরিত, কুসুমিত ও পল্লবিত হয়ে দিগন্ত বিস্তৃত রূপ ধারণ করবে। সালাতের ধাঁচ দিতে গিয়ে তিনি বলেছেন, এই মতো প্রার্থনা করিও, যাকে বলা যায় রুহানি দিক দিয়ে প্রার্থনার ব্যবস্থা। হে খোদাবন্দ, তোমার গজবে আমাকে ভৎসর্ণা করিও না, তোমার কোপে আমাকে শাসন করিও না। জবুর 6:1। হে খোদাবন্দ, তোমার পথ আমাকে শিক্ষা দাও। জবুর 86:11। হে আমাদের বেহেশতি পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন বেহেশতে তেমনি দুনিয়াতেও পূর্ণ হোক। যে খাবার আমাদের দরকার তাহা আজ আমাদের দাও। যাহারা আমাদের উপর অন্যায় করে আমরা যেমন তাহাদের ক্ষমা করিয়াছি, তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো। শয়তানের পরীক্ষায় আমাদের পড়িতে দিও না, বরং তাহার হাত হইতে রক্ষা করো। আমিন। মথি বর্ণিত ইনজিল 6:9-13 আয়াত। হে আল্লাহ, আমাতে পাক কল্প সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির রূহকে নতুন পয়দা করো। জবুর 59:10 আয়াত। হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি হে আল্লাহ, আমার রূহ তোমার আকাঙ্ক্ষা করিতেছে। জবুর 42:1 আয়াত।